বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 11 সেপ্টেম্বর, 27 ভাদ্র এবং ফার্সি 20 শাহরিভার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইহুদিবাদী ইসরায়েল ও আরব লীগের ইরান বিরোধী প্রচারণা জোরদার সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে হিউম্যান মিল্ক ব্যাংক চালুর উদ্যোগ থমকে থাকা সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
এখন শুরু হচ্ছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। প্রথমেই প্রধান কয়েকটি সংবাদ শিরোনাম। আইএইএতে ইরান বিরোধী যে কোনো প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেবে রাশিয়া, জানিয়েছেন মিখাইল উলিয়ানভ। রাশিয়ার সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে, ইউরোপীয় সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্টের হুমকি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর করোনা বাড়লে পুনরায় বন্ধ করে দেওয়া হবে, বাংলাদেশের শিক্ষামন্ত্রীর ঘোষণা। ভারতের বিজেপি শাসিত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে আকস্মিকভাবে ইস্তফা দিয়েছেন বিজয়া রূপানি। এবং 2001 সালের 11 সেপ্টেম্বরের ঘটনার ভিকটিমদের পরিবার বলেছে ওই ঘটনার জন্য প্রকৃতপক্ষে কারা দায়ী তা পরিষ্কার করতে হবে। এতক্ষণ বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি আমি মোহাম্মদ আমির হোসেন। আসসালামু আলাইকুম। আটলান্টিক মহাসাগরে মিশন সম্পন্ন করে দেশে ফেরা 75তম নৌবহরের কমান্ডার ও তার সহযোগী সবাইকে অভিনন্দন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি। তিনি সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল মুসাভির কাছে পাঠানো এক বার্তায় বলেছেন, আটলান্টিক মহাসাগরে গুরুত্বপূর্ণ মিশন সম্পন্ন করে ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের 75তম নৌবহরের দৃঢ় ও সম্মানজনক প্রত্যাবর্তনে আমি অভিনন্দন জানাচ্ছি। ইরানের ইতিহাসে এই প্রথম এ ধরনের অভিযান পরিচালিত হয়েছে। সর্বোচ্চ নেতা আর বলেন, আলহামদুলিল্লাহ বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী তার সচেতন সাহসী ও অক্লান্ত পরিশ্রমী সদস্যদের নিয়ে ময়দানে উপস্থিত রয়েছে এবং গৌরবময় ইসলামী বিপ্লবের মহান লক্ষ্যের জন্য সংগ্রাম করতে সদা প্রস্তুত। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার আন্তর্জাতিক সংস্থাগুলো নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যে কোনো প্রস্তাবে ভেটো দেবে তার দেশ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইইএর বোর্ড অব গভর্নর্সে তেহরানের বিরুদ্ধে প্রস্তাব না তুলতে তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান। উলিয়ানভ স্পষ্ট করে বলেন, কোন রকমের অস্পষ্টতা নেই যে আইএই এর বোর্ড অব গভর্নর্সে ইরান বিরোধী প্রস্তাব তোলা হলে রাশিয়া তাতে ভেটো দেবে। সেক্ষেত্রে যেসব দেশ ইরান বিরোধী প্রস্তাব পাশের স্বপ্ন দেখছে তারা যেন সেটি ভুলে যায়। উলিয়ানা বলেন, এমন কোনো প্রস্তাব উত্থাপনের প্রয়োজন নেই যা হবে দায়িত্বজ্ঞানহীন এবং পরিস্থিতিকে ভিন্ন দিকে নিয়ে যায়। আগামীকাল ইরান সফরে আসছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমি। এ তথ্য জানিয়েছেন ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি। তিনি বলেছেন, ইরাকি প্রধানমন্ত্রী প্রভাবশালী ও ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধি দল নিয়ে ইরানে আসবেন। তার সফর সঙ্গী হিসেবে থাকবেন 7 জন মন্ত্রী এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। একদিনের সফরে দুই দেশের নেতারা আর্থ-রাজনৈতিক সম্পর্ক আরও উন্নত করার উপায় নিয়ে আলোচনা করবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি নিশ্চিত করে বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সর্বাত্মক যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল ইয়াল্টা ইউরোপিয়ান সামিট স্ট্র্যাটেজি বা ইএসএর সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জেলেনস্কি বলেন, আমি মনে করি সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা রয়েছে। যদি যুদ্ধ না হতো তাহলে ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সম্ভাবনাই দেখা দিয়েছে। রাশিয়া যখন বারবার বলছে যে শান্তি আলোচনার ব্যাপারে ইউক্রেন আগ্রহ হারিয়েছে, তখন এই কঠোর মন্তব্য করলেন জেলেনস্কি। তিনি আরও বলেছেন, সত্যিকার অর্থে পুতিনকে নিয়ে ভাবনার সময় আমার নেই। আমার কাছে মনে হয় তারা যৌক্তিকভাবে সমস্যা সমাধানে আগ্রহী নন। যুদ্ধ শেষ এবং দ্রুত সমস্যা সমাধানে তাদের কোনো পদক্ষেপ দেখছি না। সম্প্রতি আমেরিকা থেকে অস্ত্র সামরিক সহায়তা পেয়েছে ইউক্রেন, এর কঠোর সমালোচনা করেছে রাশিয়া। মস্কো বলেছে, মার্কিন অস্ত্রের চালান পাওয়ার পর ইউক্রেন বিপজ্জনক আচরণ করতে পারে, যার জন্য তাদেরকে অনুতপ্ত হতে হবে। ইহুদিবাদী ইসরায়েল এবং পারস্য উপসাগরে কয়েকটি আরব দেশকে সঙ্গে নিয়ে পারস্য উপসাগরে একটি যৌথ সমুদ্র ড্রোন টাস্ক ফোর্স গঠন করবে আমেরিকা। মধ্যপ্রাচ্যভিত্তিক মার্কিন পঞ্চম নৌবহর সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন পঞ্চম নৌবহর বুধবার ঘোষণা করেছে যে তারা একটি নতুন টাস্ক ফোর্স গঠন করবে, যার সঙ্গে এয়ারবোর্ন নৌজাহাজ ও আন্ডারওয়াটার ড্রোন যুক্ত থাকবে। সমুদ্রে জাহাজে হামলার ঘটনা নিয়ে যখন ইসলামী প্রচারণ ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে, তখনই এই খবর বের হল। আপনারা বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে পুনরায় বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে পুনরায় বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। আজ শনিবার সকালে জামালপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ 17 মাস পর রোববার থেকে খোলা হচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করলে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার সম্ভাবনা কম, তারপরও সংক্রমণ বেড়ে যাবার আশঙ্কা দেখা দিলে প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় বন্ধ করে দেওয়া হবে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল সাংবাদিকদের বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করবে, আমরাও সেই ধরনের পরামর্শ দেব। দেশে করোনা প্রাদুর্ভাব দেখা দেবার শুরুতে গত বছর 17 মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় 1.5 বছর পর আগামী রোববার থেকে আবার সব স্কুল কলেজ খুলে দেওয়ার প্রস্তুতি চলছে। এখন বছরের শেষভাগে SSC ও HSC-র পাশাপাশি পঞ্চম শ্রেণীর প্রাথমিক সমাপনী পরীক্ষা, অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবং প্রাথমিক ও মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা গ্রহণের পরিকল্পনা রয়েছে সরকারের। দীর্ঘ ছুটিতে ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী দীপুমণি আজ বলেছেন, দীর্ঘদিন শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকলেও পড়াশোনা বন্ধ ছিল না, টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে পড়াশোনা চালানো হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। নিরপেক্ষ সরকার এবং নির্বাচন কমিশন গঠন ছাড়া আগামীতে জাতীয় নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 2 দিন আগে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আজ দুপুরে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব হুঁশিয়ারি দেন। তিনি বলেছেন, শেখ হাসিনা নির্বাচনের কথা বলেছেন তার দলের কার্যনির্বাহী পরিষদের সভায়, সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। কোন নির্বাচন? যে নির্বাচন কেবল আপনাকে নির্বাচিত করবে সেই নির্বাচন, যে নির্বাচনে আমাদের জনগণ যারা ভোটার আছে তারা ভোট দিতে যেতে পারবে না এবং তাদের বাড়িঘর আক্রমণ করা হবে, ভোট কেন্দ্রে গেলে তাদের বেইজ্জতি করা হবে, নির্যাতন করা হবে, সেই নির্বাচন, যে নির্বাচনের আগের রাতেই আপনারা দখল করে নিয়ে চলে যাবেন সেই নির্বাচন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে আর সে ধরনের নির্বাচন হবে না। ভারতের বিজেপি শাসিত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজয় রূপানী। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের বিজেপি শাসিত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজয় রূপানী। আজ শনিবার তিনি এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত ঘোষণা করেন। এর আগে রাজ্যপাল আচার্য দেবব্রতের সঙ্গে দেখা করে তার কাছে পদত্যাগপত্র দেন বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। গুজরাটের কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল বিজয় রূপানীর পদত্যাগ প্রসঙ্গে বলেন, করোনার ধাক্কায় রাজ্যের অর্থনীতি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতেও বিজেপি নেতৃত্ব গুজরাটের কথা না ভেবে রাজনৈতিক সমীকরণ মেলানোর চেষ্টা করে যাচ্ছে। আজ সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী বিজয় রূপানী বলেন, সময়ের সাথে সাথে দায়িত্ব বদলায়। ইস্তফা দেওয়ার পরে বিজয় রূপানী বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি গুজরাটে বিধানসভা ভোটে লড়বে। গুজরাটে আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। 2016 সালে বিজয় রূপানী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 2017 সালে বিধানসভা নির্বাচনে কঠিন লড়াই হলেও প্রধানমন্ত্রী নিজের রাজ্যে ক্ষমতায় ফেরে গেরুয়া শিবির। এ নিয়ে গত দুমাসে তিন রাজ্যে মুখ্যমন্ত্রী পাল্টে ফেলল বিজেপি। কর্ণাটক এবং উত্তরাখণ্ডের পরে এবার গুজরাটের মুখ্যমন্ত্রী পরিবর্তনের সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। 2017 সালে মুখ্যমন্ত্রী পদের জন্য দাবিদার ছিলেন নীতিন প্যাটেল। তিনি গুজরাটের প্রভাবশালী পাটিদার সম্প্রদায়ের নেতা, সেবার তাকে উপমুখ্যমন্ত্রী করা হয়। এবার কি তাহলে নীতিন প্যাটেলই মুখ্যমন্ত্রী হয়ে উঠতে চলেছেন, সেই জল্পনায় এখন রাজনৈতিক মহলে চলছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি সংবাদে। আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমনুল্লাহ সালের ভাই রুহুল্লাহ আজিজ সালেকে হত্যা করেছে তালেবান। রাজধানী কাবুল দখলের পর তালেবানের সঙ্গে পাঞ্চির উপত্যকায় তালেবান বিরোধী জোটের লড়াইয়ের সময় তিনি নিহত হন। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর এই গোষ্ঠীর সঙ্গে পাঞ্চির উপত্যকার যোদ্ধাদের লড়াই চলছিল এবং তার গুরুত্বপূর্ণ নেতা ছিলেন রুহুল আজিজ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলের কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি কারাগার ভেঙে ফিলিস্তিনের 6 বন্দী পালিয়ে যাওয়ার পর গাজা উপত্যকায় হামলা চালাল ইসরায়েল। ইহুদিবাদী সামরিক বাহিনী দাবি করেছে, গাজা থেকে ইসরায়েলের ভেতরে রকেট হামলা চালানোর পর আজ দিনের প্রথম দিকে গাজার কয়েকটি স্থানে বিমান হামলা চালানো হয়। তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও পরিষ্কার নয়। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে কথিত সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে যেসব প্রশ্ন রয়েছে তা জবাব পেতে চায় ভিকটিম পরিবারগুলো। এসব পরিবারের সদস্যরা বলেছেন তারা প্রকৃত সত্য জানতে চান এবং এ ঘটনার জন্য প্রকৃতপক্ষে কারা দায়ী তাও পরিষ্কার করতে হবে। আমেরিকা যখন 2001 সালে ওই হামলার 20তম বার্ষিকী পালনের প্রস্তুতি চূড়ান্ত করেছে তখন এই দাবির মুখে পড়েছে দেশটির সরকার। এরই মধ্যে গত 3 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের বিচার মন্ত্রণালয় এবং অন্যান্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকে 11 সেপ্টেম্বরের হামলার গোপন তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছে। আর এরই সঙ্গে শেষ করছি আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিম এশিয়া, তাদের আরব মিত্ররা ফের ইরানকে এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেছে। এ সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিম এশিয়ায় তাদের আরব মিত্ররা সাম্প্রতিক দিনগুলোতে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরান বিরোধী প্রচারণা জোরদার করেছে এবং ইরানকে এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে। আরব লীগের সংঘোষিত চারপক্ষীয় কমিটি সম্প্রতি এক বৈঠকে একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে দখলদার ইসরায়েলের বেআইনি পরমাণু অস্ত্র কর্মসূচির বিষয়টি এড়িয়ে গিয়ে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে হুমকি হিসেবে অভিহিত করা হয়েছে। একই সঙ্গে তারা ইরানের সমস্ত পরমাণু প্রকল্পের ওপর আন্তর্জাতিক পরিদর্শনেরও আহ্বান জানিয়েছে। এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ের লাপিদও মস্কো সফরকালে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। তিনি স্পুতনিককে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এছাড়া তিনি গত বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে হুমকির ভাষায় বক্তব্য দিয়ে দাবি করেছেন, তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধির সহকারী জাহারা আরশাদি এই সংস্থার প্রধানের কাছে লেখা চিঠিতে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলি কর্মকর্তাদের হুমকির কথা উল্লেখ করে ইরানের ব্যাপারে ইসরায়েলের সামান্যতম ভুলের পরিণতির ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, জাতীয় স্বার্থ রক্ষার অধিকার ইরানের রয়েছে। এ অবস্থায় ইসরায়েল ও তাদের আরব মিত্ররা, যারা কিনা সাম্প্রতিক দিনগুলোতে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে, তারা কি আদৌ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে চিন্তিত? এর উত্তরে বলা যায়, তারা এ ব্যাপারে মোটেও চিন্তিত নয়। তারা আসলে ইরানের বিরুদ্ধে হইচই সৃষ্টি করে কয়েকটি লক্ষ্য অর্জন করতে চায়। এর মধ্যে প্রধান লক্ষ্য হচ্ছে ফিলিস্তিন সমস্যাকে ধামাচাপা দেয়া এবং মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ও সংঘাত সৃষ্টির মূল কারণকে আড়াল করা। কেননা যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব ও আরও কয়েকটি আরব দেশ মিলে এ অঞ্চলে সংকট সৃষ্টি করে রেখেছে। বাস্তবতা হচ্ছে, ইসরায়েল ও তাদের কয়েকটি আরব মিত্রদেশ ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং তারাই এ অঞ্চলের সংকটের মূল কারণ। এ কারণেই ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে তারা নিজেদের অপকর্ম ঢাকার চেষ্টা করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। বাংলাদেশে গত 5 বছর ধরে আটকে আছে হিউম্যান মিল্ক ব্যাংক চালুর উদ্যোগ। এ সম্পর্কে এখন শুনুন আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
বাংলাদেশে প্রথমবারের মতো এতিম ও বিপন্ন শিশুদের জন্য হিউম্যান মিল্ক ব্যাংক চালুর উদ্যোগ থমকে আছে গত 5 বছর ধরে। 2019 সালের 1 ডিসেম্বর মিল্ক ব্যাংকের কাজ শুরু হওয়ার কথা ছিল, এজন্য বিদেশ থেকে আধুনিক যন্ত্রপাতিও আনা হয়। তবে ধর্মীয় প্রশ্নে বিরোধিতার মুখে এটি আটকে আছে। মাতৃহারা নবজাতক কিংবা মায়ের দুধ স্বল্পতায় আক্রান্ত শিশুদের পান করানোর জন্য অন্য মায়ের দুধ সংগ্রহ করে তা উপযুক্তভাবে সংরক্ষণের মাধ্যমে মাতৃদুগ্ধ ব্যাংক প্রতিষ্ঠার সূচনা হয় 1943 সালে ব্রাজিলে। ইউরোপের 20টির বেশি দেশে মাতৃদুগ্ধ সংরক্ষণাগার রয়েছে। বাংলাদেশে মাতৃদুগ্ধ ব্যাংক প্রতিষ্ঠা নিয়ে আপত্তি উঠেছে দেশের শীর্ষ আলেম ও মুফতিদের তরফ থেকে। তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এমন উদ্যোগ নবজাতক অনেক শিশুর জন্য আপাত দৃষ্টিতে উপকারী মনে হলেও মুসলিম সমাজের আত্মীয়তার বন্ধনে মারাত্মক সমস্যার সৃষ্টি করবে। তারা ব্যাখ্যা করে বলেছেন, যেহেতু এই মিল্ক ব্যাংকে একসঙ্গে অনেক মায়ের দুধ একত্রিত থাকবে, তাই কোন মায়ের দুধ কোন শিশুকে দেয়া হচ্ছে তা নির্ণয় করাও অসম্ভব হয়ে যাবে, ফলে অজানা অসংখ্য দুধ ভাই বোনের সৃষ্টি হবে। আর ইসলামী শরিয়া মোতাবেক এই দুধ ভাই বোনের মধ্যে বিয়ে হারাম। এক্ষেত্রে এই আশঙ্কা রয়েছে যে ভবিষ্যতে এ বিয়ের ক্ষেত্রে দুধ ভাই বোনের বিষয়টি অজ্ঞাত থেকে যাবে। এ প্রসঙ্গে জাতীয় তফসির পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আহমেদ আব্দুল কাইয়ুম রেডিও তেহরানকে বলেন,
হিউম্যান মিল্ক ব্যাংকের ব্যাপারে OIC-র যে শরিয়া বোর্ড, তারা এটাকে নাজায়েজ ফতোয়া দিয়েছে। হিউম্যান মিল্ক ব্যাংক এর যারা উদ্যোক্তা, তারা বলছেন যে তারা ইরান, ইরাক, কুয়েত, পাকিস্তান বিভিন্ন দেশের কথা বলছেন, কিন্তু OIC-র শরিয়া তারা বলছে যে না, তাদের এই তথ্য ঠিক না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে উদ্যোগটা যদিও বাজির দৃষ্টিতে ভালো দেখা যায়, কিন্তু এটা হয়তো শেষ পর্যন্ত একটা হজবরল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এতে করে আপনার হারাম একটা বিষয় ছড়িয়ে পড়তে পারে সর্বত্র।
হিউম্যান মিল্ক ব্যাংক সম্পর্কে ধর্মীয় ব্যাখ্যা জানতে চেয়ে 2019 সালের 30 আগস্ট ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের বরাবরে চিঠি পাঠিয়েছে উদ্যোক্তারা, তবে এ ব্যাপারে আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 20 জন নিহত হয়েছে। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান বিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা NUG ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে গণ প্রতিরক্ষা যুদ্ধের ঘোষণা দেওয়ার পর এটি সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা। NUG সেখানে ছায়া সরকারের ভূমিকা অবতীর্ণ হয়েছে। উত্তর পশ্চিম সিরিয়ায় বোমা বিস্ফোরণে 3 তুর্কি সেনা নিহত ও তাদের 3 জন আহত হয়েছে। তুর্কি সেনারা ওই অঞ্চলে ইদলিব সড়ক ধরে কাফারিয়া অঞ্চলের দিকে এগুতে থাকলে ওই পথে এই বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত তুর্কি সরকার ইরানের বার্তা সংস্থা ফার্সির প্রচারিত এই সংবাদ সম্পর্কে কোনো মন্তব্য করেনি। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। IAEA-তে ইরান বিরোধী যে কোনো প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেবে রাশিয়া, জানিয়েছেন মিখাইল উলিয়ানভ। রাশিয়ার সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে ইউরোপীয় সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্টের হুমকি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর করোনা বাড়লে পুনরায় বন্ধ করে দেওয়া হবে, বাংলাদেশের শিক্ষামন্ত্রীর ঘোষণা। ভারতের বিজেপি শাসিত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে আকস্মিকভাবে ইস্তফা দিয়েছেন বিজয় রূপানী এবং 11 সেপ্টেম্বরের হামলার ভিকটিম পরিবারগুলো বলেছেন তারা জানতে চান প্রকৃতপক্ষে কারা ওই হামলার জন্য দায়ী। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।